ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বৃহস্পতিবার দুপুর, বাংলাদেশে ভারতে বৃহস্পতিবার রাত। আমি সাবরিনা চৌধুরী আমাদের ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় আটকে পড়া হাজার হাজার রোহিঙ্গাকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দিয়েছে বাংলাদেশের কর্তৃপক্ষ।
রয়েছে কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।
টিলারসন এইটি বললেন যে ভারত আর আমেরিকার মধ্যে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়ে উঠবে এবং সেটাই বাঞ্ছনীয়।
আরো রয়েছে রোহিঙ্গা ইস্যুতে ডক্টর আতাউর রহমানের সাক্ষাৎকার।
রোহিঙ্গারা তো বাংলাদেশের ক্রিয়েশন না, এটা হচ্ছে বার্মিজ স্টেট এবং এই সেনাবাহিনীর ক্রিয়েশন, সুতরাং সে হিসেবে তাদেরকেই এই দায় দায়িত্ব বহন করতে হবে।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক বলছে যে আজ তালিবান বাহিনী দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে ঝটিকা আক্রমণ চালিয়ে অন্তত 43 জন সৈন্যকে হত্যা করেছে। কান্দাহারের ওই ঘাঁটিতে ভোরবেলাকার হামলায় 9 সৈন্য আহত হয় এবং আরও 6 নিখোঁজ রয়েছে। মন্ত্রক বলছে যে 10 তালিবান আক্রমণকারীকে হত্যা করা হয়। এই হামলায় দায় স্বীকার করে দেওয়া এক বিবৃতিতে তালিবান বলছে যে তারা 60 সৈন্যকে হত্যা করেছে। হামলা শুরুতে আত্মঘাতী গাড়ি বোমা ব্যবহার করা হয় এবং তারপর একদল বন্দুকধারী ওই ঘাঁটির ভেতর জোর করে প্রবেশ করে। এই সপ্তাহে এ নিয়ে এই তৃতীয়বারের মতো আফগানিস্তানের নিরাপত্তা স্থাপনার উপর হামলা হল। মঙ্গলবার পূর্বাঞ্চলীয় শহর গার্দেজে একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে হামলায় 52 প্রাণ হারায় এবং ওই একই দিন দক্ষিণের গজনিতে হামলা চালানো হয়। ফিলিপিন্সের সামরিক কর্মকর্তারা বলছেন যে মনে করা হচ্ছে সরকারি সৈন্যরা কথিত ইসলামিক স্টেটের একজন শীর্ষ নেতাকে হত্যা করেছে। সৈন্যরা এই সপ্তাহের গোড়ার দিকে মারাভি মুক্ত করে। জন্মসূত্রে মালয়েশীয় মাহমুদ আহমদ সেই 20 জঙ্গির মধ্যে অন্যতম যারা সোমবার সকালে বন্দুকযুদ্ধে প্রাণ হারায়। একজন সামরিক মুখপাত্র বলছেন যে এই বন্দুক লড়াইয়ের পর যে 2 পণবন্দীকে উদ্ধার করা হয়েছে তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তারা নিশ্চিত যে আহমেদ নিহত হয়েছেন। তবে তার মরদেহ উদ্ধার এবং ডিএনএ পরীক্ষা না করা পর্যন্ত তার মৃত্যু নিশ্চিত করা যাচ্ছে না। আহমেদ হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ায় আইএসের নেতা ইসলিন হাপিলেনের ঘনিষ্ঠ সহযোগী। তবে এই সপ্তাহে হাপিলেন এবং আইএসের আরেকজন প্রধান ব্যক্তি ওমর খৈয়াম মৌতে উভয়ই সামরিক বাহিনীর এক অভিযানে নিহত হয়। মনে করা হচ্ছে মারাভি শহরকে নিজেদের দখলে রাখার জন্য আহমেদ সেখানে অর্থ ও যোদ্ধাদের পাঠাত। মারাভি হচ্ছে 2 লোক অধ্যুষিত মিন্দানাও প্রদেশে মুসলিম প্রধান শহর। ফিলিপিন্সের নিরাপত্তা বাহিনী হাইপলনকে আটক করার অভিযান শুরু করলে 23 মে থেকে এ পর্যন্ত মারাভিতে 1000 বেশি লোক প্রাণ হারিয়েছে। এই অভিযান বিনষ্ট হয় যখন একদল জঙ্গি ওই শহরে আক্রমণ চালায়, বাড়িঘর এবং ক্যাথলিকদের গির্জা পুড়িয়ে দেয় আর অনেককে পণবন্দী করে রাখে। পরে বিমান হামলায় এই অবরোধের অবসান ঘটানো হয়। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নো ম্যানস ল্যান্ডে আটকে পড়া প্রবেশ প্রত্যাশী হাজার হাজার রোহিঙ্গাকে বৃহস্পতিবার বাংলাদেশ কর্তৃপক্ষ প্রবেশের অনুমতি দিয়েছে। ওদিকে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ আশ্রয়প্রার্থী শিশুদের চরম দুরবস্থার কথা জানিয়েছে এবং অর্থ সাহায্যের সংকটের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা আমির খসরু।
গত রোববার রাত থেকে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নোম্যান্স ল্যান্ডের বাংলাদেশ অংশের উখিয়ার আঞ্জুমান পাড়া এবং আশেপাশের এলাকায় আটকে পড়া অনুপ্রবেশ প্রত্যাশী হাজার হাজার রোহিঙ্গাকে বৃহস্পতিবার বাংলাদেশ কর্তৃপক্ষ প্রবেশের অনুমতি দিয়েছে। তাদের বৃহস্পতিবার সেনাবাহিনী, সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি এবং মানবিক সহায়তাকারী সংস্থাগুলো উখিয়ার বালুখালী অস্থায়ী আশ্রয় শিবিরে নিয়ে যাওয়া শুরু করেছে। রোববার রাত থেকে বাংলাদেশ কর্তৃপক্ষ হঠাৎ করে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ করে দিয়েছিল। সোমবার আশ্রয় প্রার্থীদের সংখ্যা 20,000 মতো হলেও বুধবার রাত পর্যন্ত বিভিন্ন পয়েন্টে তাদের সংখ্যা 50,000-60,000 হয়েছিল। স্থানীয়রা বলছেন, একদিকে প্রখর রোদ, আবার মুষলধারা বৃষ্টির মধ্যে খাদ্য চিকিৎসাবিহীন অবস্থায় পড়ে শত শত নারী এবং শিশু অসুস্থ হয়ে পড়েছেন। এদিকে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ আশ্রয়প্রার্থী শিশুদের চরম দুরবস্থার কথা জানিয়ে এদের সহায়তায় অর্থ সাহায্যের সংকট এবং অপ্রতুলতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জেনেভা থেকে এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ছমাসের জন্য $76 মিলিয়ন অর্থ সাহায্যের প্রয়োজন উল্লেখ করে আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানানো হলেও এ পর্যন্ত মাত্র 7% সাহায্য পাওয়া গেছে। এ অবস্থায় জরুরি ভিত্তিতে আরও অর্থ পাওয়া না গেলে রোহিঙ্গা শিশুদের সহায়তা অব্যাহত রাখা ইউনিসেফের পক্ষে সম্ভব হবে না বলে ওই বিবৃতিতে বলা হয়। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এদিকে বাংলাদেশ সরকার রোহিঙ্গা শরণার্থী শিবিরে হাজার হাজার অনাথ ছেলে মেয়েদের নিবন্ধন কাজ সম্পন্ন করেছেন। কর্মকর্তারা এবং ত্রাণ সংস্থাগুলো বিপুল সংখ্যক অপ্রাপ্তবয়সী ছেলে মেয়েদের ব্যাপারে পরিকল্পনা প্রণয়নের চেষ্টা করছেন। মিয়ানমার থেকে যারা পালিয়ে এসছে তাদের মধ্যে বেশিরভাগই শিশু, যারা হয় মিয়ানমারে কিংবা পথে তাদের বাবা মাকে হারিয়েছে। ইউনিসেফের চাইল্ড ফ্রেন্ডলি সেন্টারগুলোতে শিশুরা রাখাইনে গ্রামবাসীদের ওপর সামরিক অভিযান এবং সহিংস হামলার ভয়াবহ সব চিত্র তুলে ধরেছে। মিয়ানমার অবশ্য অসামরিক লোকজনের উপর আক্রমণের কথা সজোরেই অস্বীকার করে আসছে। কক্সবাজারের সমাজকল্যাণ বিভাগের উপপরিচালক প্রীতম কুমার চৌধুরী বলেছেন যে 15,000-এরও বেশি অনাথ বালক বালিকা এসছে, তবে তিনি একথাও বলেন যে প্রত্যেকের দাবি যাচাই করে দেখা খুব মুশকিল। ভয়েস অফ আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন যে আমরা যখন কোনো অনাথ শিশুকে চিহ্নিত করি আমাদের কর্মকর্তারা এটা নিশ্চিত করতে বাড়িতে যায়, কিন্তু আমাদের পক্ষে তো মিয়ানমারে গিয়ে এটা নিশ্চিত করা সম্ভব নয়, কাজেই তাদের কথা মতোই আমরা তথ্য সংগ্রহ করেছি। ইউনিসেফের মুখপাত্র জন জ্যাক সাইমন এক ইমেল বার্তায় জানিয়েছেন যে সরকার এ পর্যন্ত যে 14,740 জন শিশুকে অনাথ বলে নিবন্ধন করেছে তার মধ্যে অর্ধেক জনের বিষয়টি পর্যালোচনা করা হয়েছে এবং তা সমাজকল্যাণ মন্ত্রকের উপাত্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
জিয়া দাতব্য ট্রাস্ট ও জিয়া অরফেনেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ করে বৃহস্পতিবার জামিন পেয়েছেন সদ্য লন্ডন ফেরত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ সম্পর্কে ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের টেলিফোন বার্তা।
খালেদা জিয়া চিকিৎসার জন্য 3 মাস লন্ডনে অবস্থানের শেষ দিকে আদালত ওই 2 মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারির পরোয়ানা জারি করেছিল। তিনি মঙ্গলবার দেশে ফিরে তার পরদিনই আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত 1,00,000 টাকার মুচলেকায় তা মঞ্জুর করেন। আদালত আরো বলেছে, ভবিষ্যতে মামলা চলাকালে খালেদা জিয়া আবারও বিদেশে যেতে চাইলে তাকে আদালতের অনুমতি নিতে হবে। জামিন মঞ্জুরের পর 3 দফা বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা খালেদা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনে বক্তব্য রাখার সময় মিসকে নির্দোষ দাবি করে বলেন, উদ্দেশ্য প্রণোদিত হয়েই তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। খালেদা জিয়া বিদেশে থাকাকালীন সময়ে ঢাকার অন্য দুটি আদালত মানহানি এবং 2 বছর আগে কুমিল্লার 14 গ্রামে বাস পোড়ানো মামলাতে তার বিরুদ্ধে গ্রেপ্তারির পরোয়ানা জারি করে। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ওদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করা হয়েছে। কথিত প্যানামা পেপার্স থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তাকে অভিযুক্ত করা হলো। সেদেশের দুর্নীতি দমন আদালত ইসলামাবাদে এক শুনানি সময় 67 বছর বয়সী শরীফকে অভিযুক্ত করে। তার মেয়ে মরিয়াম এবং জামাতা মোহাম্মদ সাফদারকেও অভিযুক্ত করা হয়েছে। মরিয়াম শরীফ এবং মোহাম্মদ সাফদার আদালতে হাজির হয়ে নিজেদের নির্দোষ বলে দাবি করেন। শরীফ বর্তমানে তাঁর স্ত্রীর ক্যান্সার চিকিৎসার জন্য লন্ডনে রয়েছেন, তবে তাঁর পক্ষে তাঁর আইনজীবী তাঁকেও নির্দোষ দাবি করেন। মরিয়াম শরীফ এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে এই অভিযোগকে তাঁর কথায় ভিত্তিহীন বলে নাকচ করে দেন। স্মরণ করা যেতে পারে যে এবছর জুলাই মাসে শরীফকে পাকিস্তান সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রীর পদের জন্য অযোগ্য ঘোষণা করে, যখন পানামা কেন্দ্রিক একটি আইন প্রতিষ্ঠান থেকে গত বছর ফাঁস হয়ে যাওয়া নথিপত্রে দেখা যায় যে বিদেশে তার পরিবারের এমন বেশ কিছু সম্পদ রয়েছে যা এতদিন অজ্ঞাত ছিল। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এবছর বর্ষা মৌসুমে বন্যা হওয়ায় দেশে 30% ধান উৎপাদন ব্যাহত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। আমাদের সংবাদদাতা জহুরুল আলমের আরেকটি প্রতিবেদন।
বৃহস্পতিবার ঢাকায় গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত 2017 সালের বন্যার বিষয়ে এক সংলাপে এমন আশঙ্কার কথা বলেছেন বিশেষজ্ঞরা। সংলাপে পানি বিশেষজ্ঞ ডক্টর আইনুল নিশাদ বলেন, দেশে বন্যা এখনো আছে এবং দেশের উত্তরাঞ্চলের বন্যার পানি দেরিতে নামার ফলে লক্ষ্যমাত্রার চেয়ে ধান উৎপাদন 30% কম হওয়ার আশঙ্কা আছে। তিনি বলেন, বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার জন্য যে ধরনের প্রস্তুতি থাকার কথা তা সরকারের ছিল না, তবে এখন বাঁধ সংস্কারের নামে পরিলোধ শুরু হবে বলে তিনি উল্লেখ করেন। পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, বন্যা পরবর্তী পরিস্থিতিতে বাঁধ নির্মাণে হরিলুট না হলেও লুট হবে। তিনি বলেন, আমাদের দেশে ইঁদুরের হাত থেকে বাঁধ রক্ষার কোনো ব্যবস্থা না থাকায় বন্যার সময় বাঁধগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ক্যাটালোনিয়ার নেতা কার্লেস পুজিমেন্ট আজ বলেছেন যে স্পেন সরকার যদি সংলাপে না বসে এবং ওই অঞ্চলটির স্বায়ত্তশাসন খর্ব করার হুমকি চালিয়ে যায়, তাহলে ক্যাটালোনিয়ার সংসদ তাদের স্বাধীনতার ব্যাপারে ভোট গ্রহণ করবে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে, আর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে। মিয়ানমারের মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর দুরাবস্থা এবং সেই কারণে তাদের শরণার্থী হওয়ার জন্যে দেশটির সেনা নেতৃত্বকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। ওয়াশিংটনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরে এক অনুষ্ঠানে টিলারসন বলেন, মিয়ানমারে যা ঘটেছে তার জন্যে কাউকে না কাউকে জবাব দিতে হবে। মিয়ানমার ও বাংলাদেশের রেক্স টিলারসনের বক্তব্যের প্রতিক্রিয়া ও রোহিঙ্গা সংকট নিরসনে কি করা যায় তার নানা দিক নিয়ে বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক আতাউর রহমানের সঙ্গে কথা বলে রিপোর্ট করেছেন সেলিম হোসেন।
আগস্ট মাসের শেষ দিকে রাখাইনের রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর সেনা অভিযানের পর 500,000-এরও বেশি রোহিঙ্গা শরণার্থী জীবন বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে সীমান্ত অতিক্রম করে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে আশ্রয় নিয়েছে। ওই অভিযানের ভয়াবহতার শিকার হওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর দুরবস্থায় আন্তর্জাতিক মহলে শঙ্কার সৃষ্টি হয়েছে। নানাভাবে দেশটির উপর এই সমস্যা সমাধানের অনুরোধ করা হচ্ছে আন্তর্জাতিক মহল থেকে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, মিয়ানমার এখনও গণতন্ত্রের পরীক্ষায় রয়েছে, আর তাতে পাশ করতে হলে তাদেরকে সাবধান হয়ে ভাবতে হবে, ভালো করে ভাবতে হবে।
And it's up to the military leadership of Burma to decide what direction do they want to play in the future of Burma. Because we see Burma as an important emerging democracy. But this is a real test.
তিনি বলেন, এই সব খবর যদি সত্য হয় এর জন্য অবশ্যই কাউকে না কাউকে দায়ী স্বীকার করতে হবে, আর এখন বার্মার সেনা নেতৃত্বকে সিদ্ধান্ত নিতে হবে তারা দেশকে কোন দিকে নিয়ে যেতে চান, কারণ বার্মা এখনও গণতন্ত্রের পরীক্ষায় রয়েছে। এখনকার অবস্থা তাদের সেই গণতন্ত্রের পরীক্ষার জন্য প্রকৃত সময়, এটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে নিয়েই সেই মতো কাজ করতে হবে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কর্তৃক রোহিঙ্গাদের ওপর নির্যাতনের রিপোর্ট এবং তাতে মিয়ানমারের নিরাপত্তা কর্মীদেরকে দায়ী করে তথ্য উপস্থাপনের পর রেক্স টিলারসন এই মন্তব্য করলেন। 100 রোহিঙ্গা শরণার্থীর সাক্ষাৎকারের ভিত্তিতে করা অ্যামনেস্টির ওই রিপোর্ট অনুযায়ী মিয়ানমারের নিরাপত্তা কর্মীরা গুলি করে শত শত রোহিঙ্গা শরণার্থী যারা মিয়ানমার থেকে পালিয়ে আসার চেষ্টা করেছিল তাদেরকে হত্যা করেছে, আর যারা দুর্বল, বৃদ্ধ, যারা পালিয়ে আসার সুযোগ পায়নি বা যাদের শক্তি নেই তাদেরকে ঘরবাড়িসহ পুড়িয়ে মেরেছে। রিপোর্টে রোহিঙ্গা গ্রামে মিয়ানমারের তাণ্ডব, নির্যাতন, নারী ধর্ষণের কথাও উল্লেখ করা হয়েছে। মিয়ানমারের প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সতর্কবার্তা এবং তার প্রতিক্রিয়া জানতে এখন আমরা কথা বলছি বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞান সমিতির সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর আতাউর রহমানের সঙ্গে। অধ্যাপক আতাউর রহমান, আপনি জানেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন গতকাল বলেছেন যে মিয়ানমারের সেনাবাহিনীর এর দায়িত্ব নিতে হবে, মানে রোহিঙ্গাদের উপর নির্যাতন এবং সেখানে যা ঘটছে মানবিক সংকট এগুলোর দায়িত্ব নিতে হবে এবং এর সমাধানের জন্য একটা পথ বের করতে হবে। তো রেক্স টিলারসনের এই বক্তব্যের প্রতিক্রিয়া কি বাংলাদেশে এবং বহির্বিশ্বে আপনার কি মনে হয়?
আপনাকে ধন্যবাদ। প্রথমে আমি মনে করি যে রেক্স টিলারসন আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী যে ভাষা এবং যেভাবে কথাটা বলেছেন এটা বাংলাদেশের গণমাধ্যমে বেশ ভালোভাবেই চলে আসছে এবং উনি সঠিকভাবেই আসল জায়গাটায় চিহ্নিত করেছেন, কারণ এই যে মিয়ানমার রাষ্ট্র এটা মূল পরিচালনা করছে এখন হচ্ছে একটা সামরিক জান্তা। সুতরাং এরাই এই রোহিঙ্গাদের যেভাবে অপরাধ করলো এবং মানবতা বিরোধী এবং তাদেরকে যেভাবে নির্যাতন করলো, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিল, এজন্য তাদেরই দায়ী। এবং তাদেরকেই যদি দায়ী ব্যক্তিদের চিহ্নিত না করা যায় তাহলে এই যে এত বড় একটা মানবিক বিপর্যয় পৃথিবীতে ঘটলো এটার তো তাহলে এর দায় দায়িত্ব কে নিবে? যেহেতু একটা রাষ্ট্রীয় ভূখণ্ডের মধ্যে মিয়ানমারের মধ্যে এটা সংগঠিত হয়েছে এবং যে গোষ্ঠী বা বাহিনী বা রাষ্ট্রের যে অঙ্গ এর জন্য দায়ী তাকে তো চিহ্নিত করতে হবে। এটা জাতিসংঘের জন্য একটা চ্যালেঞ্জ বটে এবং জাতিসংঘেরই করা উচিত। এবং আমেরিকান যুক্তরাষ্ট্র যেভাবে সাপোর্টটা দিলেন এবং এটা যদি তারা সত্যিকার ভাবে মিন করে এবং এটাকে পার্সু করে, আমি মনে করি যে তাহলে মিয়ানমার তার যে এই যে কন্টিনিউয়াসলি যে অপরাধগুলো করে যাচ্ছে, সংগঠিত করে যাচ্ছে মানবিক দৃষ্টিকোণ থেকে, হিউম্যান রাইটস থেকে, হ্যাঁ, এবং একটা যে সংকটটা সৃষ্টি করলো এবং বাংলাদেশের অর্থনীতির জন্য এবং বাংলাদেশের সামাজিক একটা তার এই ইম্প্যাক্টটা যে বহন করছে সেজন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে হবে। সর্বোপরি আমি মনে করি যে এই যে মানবিক বিপর্যয় এর দায়ী দায়িত্ব কাউকে নিতে হবে।
হ্যাঁ, এই কথাই কিন্তু রেক্স টিলারসন একদম স্পষ্ট করে বলেছেন যে এই খবর যদি সত্যি হয় যে সব ঘটনা ঘটছে এর দায়িত্ব কাউকে না কাউকে নিতে হবে এবং বার্মার সেনা নেতৃত্বকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা কোন দিকে দেশকে চালাবে। কারণ তিনি আরো স্পষ্ট করে বলেছেন যে বার্মা এখনো গণতন্ত্রের পরীক্ষায় উত্তীর্ণ হয়নি, পরীক্ষা চলছে আর এখনই তার উপযুক্ত সময়। তো এই কথাগুলোকে বার্মা মানে মিয়ানমার কিভাবে নেবে রেক্স টিলারসনের এই বক্তব্যকে?
প্রথমে যেহেতু মিয়ানমার সেনাবাহিনী এখন দেশ প্রকৃতপক্ষে শাসন করছে, তবু আমি মনে করি যে তাদেরকে যদি দায়িত্ব স্বীকারের জন্য কেউ যদি কোনো বৃহৎ শক্তির থেকে যদি পুশ না করা হয় বা চাপ না প্রয়োগ করা হয় তাহলে তো তারা এটা থামাবে না। সুতরাং এটা একটা যেমন দিক। তারপরে এত বড় একটা মানবিক বিপর্যয়ের জন্য জাতিসংঘ যেখানে, এবং শুধু জাতিসংঘ না, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং অন্যান্য আন্তর্জাতিক
ইউরোপিয়ান ইউনিয়ন,
হ্যাঁ ইউরোপিয়ান ইউনিয়ন, সবাই কিন্তু এক বাক্যে বলছে যে এই জন্য এই দেশটির যে এই রাষ্ট্রের যে সেনাবাহিনী তারাই দায়ী। সুতরাং এখানে তো চিহ্নিত প্রায় হয়েই আছে কিন্তু কেউই সোচ্চার বা জোরালো ভাবে সেটা বলতে পারছিল না। সুতরাং এখন সময় এসেছে, আমি মনে করি যে জাতিসংঘ এটার উপরেই তাদের যে আগামী দিনের রেক্টিফিকেশন প্রসেস সেটা শুরু করা উচিত এবং এটাকে আরো পার্সু করা উচিত যাতে করে তাদেরকে এই একটা আন্তর্জাতিক আইনের আওতায় আনা যায়।
খুব সম্প্রতি শিকাগো এক অনুষ্ঠানে সেনেটর ডিক ডারবিন, উনি একজন ডেমোক্রেটিক সেনেটর, ওই মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর এক অনুষ্ঠানে তিনি কিন্তু একই রকম রেক্স টিলারসনের মতো করেই স্পষ্টভাবে বলেছেন যে আন্তর্জাতিক পর্যবেক্ষক, বিশেষ করে জাতিসংঘের পর্যবেক্ষকদেরকে এই মুহূর্তে মিয়ানমারের যেসব রোহিঙ্গা অধ্যুষিত স্থান আছে সেখানে গিয়ে তাদের বাস্তব অবস্থা, কারণ সেখানে তো সাংবাদিকদের যেতে দেওয়া হচ্ছে না, আন্তর্জাতিক পর্যবেক্ষকদেরকে যেতে দেওয়া হচ্ছে না, যেতে দেওয়া হোক এবং তার আগে পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো সাহায্য না পাঠানো শ্রেয় হবে। তো এটাও এক ধরনের চাপ। এরকম চাপে আমরা গত কাল এবং পরশুর ঘটনা জানি, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বলা হয়েছে যে মিয়ানমারের সেনাবাহিনীকে তারা আমন্ত্রণ জানাবে না। এইভাবে যদি সারা বিশ্ব থেকে চাপ আসতে থাকে মিয়ানমারের প্রতি উপরে, তাহলে এই সমস্যার আশা করা যায় সমাধান হবে। আপনি কি মনে করেন যে গোটা বিশ্বের প্রতিক্রিয়া আসলে কি ধরনের হতে পারে?
আমি মনে করি যে এটার একটা পক্ষ তো ধরেন বাংলাদেশ, কারণ বাংলাদেশ এর যে ইম্প্যাক্ট সেটা বহন করছে যে এই যে শরণার্থীগুলো বা রিফিউজিগুলো বাংলাদেশে ঢুকে পড়ছে। কিন্তু বাংলাদেশ আমরা তো অর্থনৈতিকভাবে অগ্রগতি লাভ করেছে কিন্তু বাংলাদেশ এখনো দুর্বল রাষ্ট্র, সেটা বাংলাদেশ তো প্রমাণিত হয়ে গেল। সুতরাং বাংলাদেশ যেটা করছে যে কূটনৈতিক ভাবে এবং শান্তিপূর্ণ ভাবে এর সমাধান, এটা কোনোদিনই হবে না। কেননা যেখানে আপনি অস্ত্রের ভাষা দিয়ে, আগুনের ভাষা দিয়ে এত বড় একটা জনগোষ্ঠীকে ছেড়ে দেওয়া হয়েছে অন্য একটা দেশকে, এবং তাদের উপর অত্যাচার নিপীড়ন করা হয়েছে সেটা কখনোই সহজ ভাষায় এটার উত্তর মিলবে না। সুতরাং আমি মনে করি ডেমোক্রেটিক সেনেটর এবং রেক্স টিলারসন যেভাবে কথা বলেছেন ওরই সুর ধরে আমি বলতে চাই যে এই সেনাবাহিনী যারা রাষ্ট্রীয় পরিচালনায় এখন নিয়োজিত তাদেরকে প্রথম প্রাথমিকভাবে দায়িত্ব নিতে হবে, এবং দ্বিতীয়ত এই যে সরকার আছে তাদের উপরেও, মিয়ানমারের যে সরকার তাদের উপরেও চাপ প্রয়োগ করতে হবে, এবং আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে ইইউ যে স্ট্যান্ড নিয়েছে আমি মনে করি খুবই যথার্থ এবং মানবিক দিক থেকে, এবং জাতিসংঘ যেটা পারে নাই তার চেয়েও তারা শক্ত স্ট্যান্ড নিয়েছে। এবং আমি মনে করি এখন জাতিসংঘের উচিত যে এই যে সমস্ত শক্তিগুলো তাদের উপর চাপ প্রয়োগ করছে এগুলোকে অর্গানাইজ করে এগুলোকে সুসংহত করে আরো বেশি চাপ প্রয়োগ করা, যাতে করে অন্তত আগামী 2017 সালের মধ্যে এর একটা শান্তিপূর্ণ সমাধান হওয়া সম্ভব হয়।
আচ্ছা, বাংলাদেশ আপনি তো বললেন যে মানে বাংলাদেশ ঠিক যতটুকু স্টেবল হওয়ার কথা ছিল অর্থনৈতিক বা সামগ্রিকভাবে এখনো পর্যন্ত সেই অবস্থায় আসে নাই, তার উপরে বাংলাদেশে 10 লক্ষ শরণার্থী, আগের 5 লক্ষ এবং এখনকার 5 লক্ষেরও বেশি, এদেরকে এখন খুব অমানবতার অবস্থায় সাময়িকভাবে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছে, এবং কিছুদিন আগে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে এসেছিলেন, তিনি বলেছেন যে তাদেরকে ঠেঙ্গারচর নামে একটি জায়গাতে পুনর্বাসনের চিন্তাভাবনা আছে। তো এদেরকে যদি স্থায়ীভাবে পুনর্বাসন করা হয় তাহলে কি এদেরকে ফিরিয়ে নেওয়ার, মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার প্রশ্ন যেটি রয়েছে অনেকের মনে বা সবার মনে, সবাই চাচ্ছে তারা তাদেরকে ফিরিয়ে নিক, সেটা কতটা সম্ভব হবে বা সম্ভাবনা আছে?
স্থায়ীভাবে তো কেউই নিচ্ছে না, এবং বাংলাদেশ এখন যেভাবে তাদেরকে আশ্রয় দিয়েছে তা খুবই অস্থায়ী এবং ভঙ্গুর, এবং এখনো আমি বলবো না কোন স্ট্যান্ডার্ডে এটা মিট করে। আমরা তো দেখেছি বিগত দিনে যে জার্মানি যেভাবে রিফিউজি সংকট সিরিয়ার থেকে যেভাবে সংকট সমাধান করেছে, বা অন্যান্য দেশ টার্কি যেভাবে রিফিউজিদের আশ্রয় দিয়েছে, তার তুলনায় বাংলাদেশের যে ক্যাপেবিলিটি, যে সমর্থ এবং যে ম্যানেজারিয়াল ক্যাপাসিটি এটা অত্যন্ত কম, এবং রিসোর্স সেইভাবে নাই, এবং রিসোর্স থাকলেও বাংলাদেশ হঠাৎ করে এত এই 10 লক্ষ শরণার্থী বা রিফিউজিদের তার এর পক্ষে অসম্ভব, বিকজ বাংলাদেশ সিম্পলি ডাজন্ট হ্যাভ দ্যাট অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড আদার ক্যাপাসিটি টু হ্যান্ডেল দিস থিং। ওটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে কূটনৈতিক দিক থেকেও বাংলাদেশকে আগে যতটা শক্তিশালী মনে হচ্ছিল আমাদের, এখন তো দেখছি যে সাউথ এশিয়া বিশেষ করে আমাদের দুই পাশের নেইবার অনুযায়ী বাংলাদেশ অনেক দুর্বল অবস্থানে আছে, কেননা আমরা ঠিক এই ডাইলেমাটা সহজ না টু রিজলভ, কারণ একদিকে যেমন মিয়ানমার একটি সামরিক বাহিনী দ্বারা এবং একটা মিলিটারাইজ স্টেট আমরা বলবো, অন্যদিকে তারা হয়তো বাংলাদেশের সঙ্গেও একটা যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার একটা সম্ভাবনা তৈরি করতে পারে বা বাঁধিয়েও দিতে পারে। সুতরাং সেই পরিপ্রেক্ষিতে টু হ্যান্ডেল, যে এত বড় একটা জনশক্তিকে জনগোষ্ঠীকে হ্যান্ডেল করা এবং সেই সঙ্গে যুদ্ধ না করা বা যুদ্ধে লিপ্ত না হওয়া, এটাও তো একটা কূটনৈতিক প্রচেষ্টা, খুবই কঠিন। আর একটা দিক হচ্ছে যে শুধু কূটনীতি আজ পর্যন্ত এই বিশ্ব যেভাবে একটা চলছে, যে হার্শ রিয়েলিটিস আমরা যেটাকে বলি, যে একটা বাস্তবতা, কঠিন বাস্তবতা, এখানে শুধু কথায় কাজ হবে না, এবং এখানে শুধু মানবিক কারণে বা দোহাই দিয়ে এই সমস্ত সমস্যার সমাধান সম্ভব হয় না। মেবি ওয়েস্টার্ন কান্ট্রিজ যেভাবে করেছে, কিন্তু সেটা তো তাদেরই ক্রিয়েশন এবং তারাই সেটা সহযোগিতা করেছে, কিন্তু বাংলাদেশের এই রোহিঙ্গারা তো বাংলাদেশের ক্রিয়েশন না, এটা হচ্ছে বার্মিজ স্টেট এবং এই সেনাবাহিনীর ক্রিয়েশন। সুতরাং সে হিসেবে তাদেরকেই এই দায় দায়িত্ব বহন করতে হবে।
অসংখ্য ধন্যবাদ ডক্টর আতাউর রহমান, ভয়েস অফ আমেরিকার শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ।
মিয়ানমার থেকে প্রাণ বাঁচাতে লক্ষ লক্ষ রোহিঙ্গা মুসলিম প্রতিবেশী দেশ বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছে। মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার ওই রোহিঙ্গা মুসলমানদের অবস্থাকে জাতিসংঘ থেকে বলা হচ্ছে জাতিগত নিধন, জাতিগত শুদ্ধি অভিযান। বাংলাদেশে সাময়িকভাবে অমানবিক অবস্থায় বসবাস করা সম্প্রতি আসা 5 লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বসবাস করছে বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠী। বর্তমান অবস্থা সম্পর্কে তাদের বক্তব্য এবং অবস্থান নিয়ে ভয়েস অফ আমেরিকা রিপোর্টার কেন ফারাবা তার রিপোর্টে উল্লেখ করেছেন আব্দুল জব্বারের কথা। আব্দুল জব্বার আমানুল্লাহ শিকাগোয় একজন রোহিঙ্গা শরণার্থী। 2012 সালে শিকাগোয় আসার পর থেকে রাখাইনে তার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তার। তবে সম্প্রতি রোহিঙ্গাদের উপর মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন এবং তাদের বর্তমান অবস্থায় ভীত সন্ত্রস্ত সে।
They tell me that the current situation is very worse because of the military surround, that they are not able to move anywhere.
জব্বার বলছিল, তারা জানিয়েছে তাদের অবস্থা ভীষণ খারাপ, সেনাবাহিনী তাদেরকে চারদিক থেকে ঘিরে রেখেছে। জব্বারের সঙ্গে তার পরিবারের সর্বশেষ যে যোগাযোগ হয়েছিল তখন তাকে পাঠানো একটি ভিডিও ফুটেজ দেখিয়ে জব্বার বলল, রোহিঙ্গা গ্রাম পুড়িয়ে দেওয়া হচ্ছে, সেই ভিডিওর দৃশ্যে এমন ছবি দেখা যাচ্ছে। বলছিল, কেউ জানে না কে আগুন লাগিয়েছে, আমার গ্রামের বাড়িঘর সব পুড়ে গেছে। আমানুল্লাহর সন্দেহ মিয়ানমার সেনাবাহিনী এ কাজ করেছে, অন্য সব রোহিঙ্গা গ্রামেরও একই অবস্থা। মিয়ানমার কর্তৃপক্ষ বলছে তারা নিজেরাই এই কাজ করে সেনাবাহিনীকে দায়ী করছে, বলছে যা ঘটছে তার চেয়ে বেশি প্রচার করা হচ্ছে। সত্য যাচাই করাটাও এখন কঠিন, কারণ সেখানে সাংবাদিকদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, ঢুকতে দেওয়া হচ্ছে না সাহায্য কর্মীদেরকেও। যারা পালিয়ে আসতে পেরেছে তাদের কাছে শোনা যাচ্ছে সেখানকার বাস্তব অবস্থার চিত্র। বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে গিয়ে নির্যাতনের শিকার হওয়া রোহিঙ্গাদের বাস্তব অবস্থা তাদের মুখেই শুনে এসেছেন এমন একজনের বক্তব্য শোনা যাক।
What he's saying is people have been killed, the roads have been closed, the mosques have been burned, the houses have been burned, the women have been raped, and anybody who's educated or a leader of the community has been killed and there's nothing to eat.
তিনি বলছিলেন, শরণার্থী শিবিরের সবার গল্পই মোটামুটি একই রকম। সেনাবাহিনী গ্রামের পর গ্রাম পুড়িয়ে দিচ্ছে, রোহিঙ্গাদের উপর গুলি ছুটছে, 12 থেকে বেশি বয়সী নারীদেরকে অপহরণ ধর্ষণ করা হচ্ছে, যে যেভাবে পারছে পালিয়ে জীবন বাঁচাচ্ছে। কথা বলছিলেন কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী শিবিরে তাদের বাস্তব অবস্থা ও মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার হওয়া রোহিঙ্গা মুসলমানদের করুণ ভয়াবহ গল্প শুনে আসা ডক্টর ইমরান আকবরের। শিকাগোয় ফিরেছেন তিনি আর তার অভিজ্ঞতার কথা বলছেন।
The lines are a mile long waiting for food distribution and it rains there every day. So with that there's constant mud and sludge and a lot of times impassable conditions for vehicles. Couple that with not having proper sanitation and not having, you know, adequate latrines and so forth, it creates.
বলছিলেন, মাইলের পর মাইল লাইনে দাঁড়িয়ে সামান্য একটু খাবারের জন্য অপেক্ষা করছে শিবিরে ক্ষুধার্ত রোহিঙ্গারা। সেখানে প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে, কাদা পানির মধ্যে বৃষ্টিতে ভিজে মানবেতর জীবনযাপন করছেন তারা। পয় নিষ্কাশনের স্থান নেই, অস্বাস্থ্যকর অবস্থায় সেখানে ছড়াচ্ছে কলেরাসহ নানান রকম রোগ। আকবর সেখানকার রোহিঙ্গাদের করুণ অবস্থার অসংখ্য ছবি এবং ভিডিও তুলেছেন এবং তিনি সেই ভিডিও এবং ছবি দেখিয়ে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের কাছে রোহিঙ্গাদের সহায়তা করবার আবেদন জানাচ্ছেন। তিনি কথা বলেছেন শিকাগোয় রোহিঙ্গা কালচারাল সেন্টারে সেনেটর ডিক ডারবিনের সঙ্গে, যেখানে তিনি একটি অনুষ্ঠানে এসেছিলেন। আর সেখানে ডিক ডারবিন বলছিলেন, আমরা শুনেছি মিয়ানমারে জাতিগত শুদ্ধি চলছে।
There is an ethnic cleansing taking place in Myanmar today.
Darbin Chan, Myanmar e joto druto sombhob sena jogajog bondho hok.
They should allow UN observers in immediately to see all of the territory in Myanmar currently occupied by the Rohingya people. There is no excuse for that. And until they allow that to happen, there is no reason the United States should send them.
Tini bolen, Myanmar e Rohingyara je sob sthane boshobash koren, shei sob sthane tader prokrito obostha janar jonnye obilombe jatishongho porjobekkhokderke jete deya hok. এর জন্য কোনো রকম অজুহাত দেখানো ঠিক হবে না, তা না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে সহায়তা করার কোনো মানেই হয় না। জব্বারের গ্রাম থেকে আর কোনো খবর আসছে না, সে মনে করছে যত দ্রুত সম্ভব যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হোক, দেরি হলে তার পরিবার কোনো না কোনো সংকটে পড়তে পারে এমন আশঙ্কা তার।
The military is still doing the same thing that they did before, set fire, killing the Rohingyas. So our first target is to stop this kind of stuff. That is my hope to the Senator Durbin. He can raise his voice, he can tell to the Congress and also our president to take immediate action on the Burmese government.
Jobbar bolchilo, Myanmar senabahini ager motoi tandob chaliye jacche, tara manush marche, gram jalacche. আমাদের প্রথম কাজ সেসব বন্ধ করতে তাদেরকে বাধ্য করা। আমি আশা করব সেনেটর ডারবিন কংগ্রেসে তা উত্থাপন করবেন এবং আশা করি আমাদের প্রেসিডেন্ট বার্মার সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। তার ধারণা, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার মধ্যে দিয়েই সেখানে সৃষ্ট মানবতা বিরোধী সংকটের অবসান ঘটবে।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
শ্রোতা বন্ধুরা, আমাদের বুধবারের কল ইন শো হ্যালো ওয়াশিংটন ছাড়াও প্রতি সোম এবং শুক্রবার প্রচারিত হয় কল ইন শো আলাপন। আপনারা আপনাদের প্রশ্ন আমাদের ফেসবুক ফ্যান পেজে আগে থেকেই পাঠাতে পারেন আপনাদের ফোন নাম্বারও। আমরা অনুষ্ঠান চলাকালে আপনাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করব। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানে অংশগ্রহণ করার এবং প্রশ্ন রাখার আমন্ত্রণ রইল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ওয়াশিংটনে অনুষ্ঠিত এক আলোচনায় ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে বড় ধরনের পালাবদলের ইঙ্গিত দিয়েছেন। তিনি ঠিক কি বলেছেন তা জানতে আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন তাহিদুল ইসলাম।
ভারত এবং আমেরিকার সম্পর্ক অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন সবচেয়ে ভালো রয়েছে এমনটা বিশেষজ্ঞরা মনে করেন, কিন্তু সম্প্রতি সেই সম্পর্কে আরও একটা বড় ধরনের বদলের ইঙ্গিত শোনা যাচ্ছে। বিষয়টা কি আমাদের একটু পরিষ্কার করবেন গৌতম গুপ্ত?
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বুধবার দিন ওয়াশিংটনে ওই যাকে আপনারা বলেন থিঙ্ক ট্যাঙ্ক, সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ, সেখানে বক্তৃতা করতে গিয়ে তার বক্তৃতা ছিল মোটামুটি ভারত কেন্দ্রিক। সেখানে নানা রকম প্রশ্ন এসেছিল ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কের গতি প্রকৃতি, প্রশ্ন এসেছিল ভারতের সঙ্গে রাশিয়ার এতদিন এত ভালো সম্পর্ক ছিল সেটা কি তাহলে বদলে যেতে চলেছে, কিংবা পাকিস্তানের ব্যাপারে আমেরিকা কখনো পাকিস্তানকে খুব সমালোচনা করছে, কখন আবার বলছে পাকিস্তান আমাদের অনেক সাহায্য করেছে, তাহলে অবস্থাটা কি, এবং সর্বশেষে চীন, কেননা বিশ্বের এখন ক্ষমতার, বিশ্ব রাজনীতির ক্ষমতার ভরকেন্দ্র এখন ক্রমশ চীনের দিকে চলে যাচ্ছে এবং চীনও তার এখন মহাশক্তিধর হয়েছে, তারাও এখন সেটাই চায়। তা এই অবস্থায় উনি যা বলেছেন তাতে কলকাতার একটি কাগজ বলেছে ড্রামাটিক ইউএস অফার টু ইন্ডিয়া, আরেকটি কাগজ বলেছে ইন মেজর পলিসি শিফট ইউএস সিক্স ইন্ডিয়াস হেল্প টু কাউন্টার চায়না। অর্থাৎ এই সম্পর্ক বদলের মধ্যে চীনও আছে, পাকিস্তানও আছে, ভারত আর আমেরিকা রয়েছে। যেটা দেখা যাচ্ছে টিলারসনের বক্তব্য হচ্ছে চীনের সঙ্গে যে আমেরিকার সম্পর্ক খারাপ তা নয়, কিন্তু যে রাজনৈতিক বিশ্বাসে দুই দেশ বিশ্বাসী, অর্থাৎ গণতন্ত্র, স্বচ্ছতা ইত্যাদি, সেটা চীনের যে কমিউনিস্ট তাদের যা রীতিনীতি তাদের যা বিশ্বাস তার সঙ্গে ঠিক আমরা যেটা গণতন্ত্র বলতে বুঝি বহুদলীয় একটা শাসন ব্যবস্থা তার মধ্যে মেলে না, সেটা বরং আমেরিকার সঙ্গে ভারতের মেলে। এই গণতান্ত্রিক দেশগুলির মধ্যে আমেরিকা সবচেয়ে শক্তিধর, আবার সবচেয়ে বড় গণতন্ত্র হচ্ছে ভারতবর্ষ। কাজী টিলারসন এইটাই বললেন যে ভারত আর আমেরিকার মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে উঠবে এবং সেটাই বাঞ্ছনীয়।
কোন কোন ক্ষেত্রে সেই সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে উঠবে সে বিষয়ে কি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কিছু বলেছেন?
তিনি মনে করছেন এই গত কিছুদিনের মধ্যে যেমন দক্ষিণ চীন সাগরে চীন যেভাবে তার পেশি আস্ফলন করছে তাতে শুধু আমেরিকাই উদ্বিগ্ন নয়, ভারতও উদ্বিগ্ন, এবং যারা কাছাকাছি দেশ ইন্দোনেশিয়া, তারপরে ভিয়েতনাম ইত্যাদি দেশগুলো, তারা তো সরাসরি উদ্বিগ্ন। টিলারসনের বক্তব্য হচ্ছে যে এশিয়া প্যাসিফিক রিজিয়ান বলতে যেটা বোঝায় সেখানে চীন ক্রমশ নিজের পেশি আস্ফলনটা বাড়িয়ে চলছে, সেখানেই ভারতের সঙ্গে আমেরিকার একটা হাত ধরাধরি করে এটাকে আটকানো হোক সেটা টিলারসন চাইছেন। ভারত কি মনে করে সেটা বলা কিছু সেখানে বলবার বা জানার সুযোগ ছিল না, স্বভাবতই আমেরিকাকে সঙ্গে পেলে ভারত একটু নিশ্চিন্ত বোধ করবে নিশ্চয়ই, কেননা এখন যারা ভারতের পুরনো বন্ধু ছিল তাদের কারো কারোর সঙ্গে ভারতের সম্পর্ক আর ততটা যেন ঘনিষ্ঠ নেই। এই অবস্থায় আমেরিকা ভারতের সম্পর্কের একটা বদল আসন্ন।
ভারত বরাবরই তার আন্তর্জাতিক সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে সেই দেশটির সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কেমন সেটিও নিশ্চয়ই মাথায় রাখে। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের সম্পর্কের বিষয়ে সেখানে কিছু বলেছেন?
পাকিস্তান এবং ভারতের সম্পর্ক এবং সেখানে আমেরিকার ভূমিকা তাই নিয়ে যে খুব সরাসরি কিছু বলেছেন তাই নয়, কিন্তু ভারত গত কয়েক মাস যেমন আমেরিকা যে পাকিস্তানকে কড়া সমালোচনা করছিল, বিশেষ করে তার সন্ত্রাসবাদের পেছনে দাঁড়ানোর জন্য, সেটা আবার গত কয়েকদিনে একটু উল্টে গেছে। সেখানে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তাদের অনেকভাবে সাহায্য করেছে পাকিস্তান, সেজন্য পাকিস্তানকে তারা ধন্যবাদ দিচ্ছেন। এটা সহজেই অনুমেয় যে আফগানিস্তানে যতদিন যুদ্ধ চালাতে হবে আমেরিকাকে, সেখানে সেই যুদ্ধের রসদ এবং সেনা পাঠানোর জন্য পাকিস্তানের মধ্যে দিয়ে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে সহজ। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক এতটা খারাপ করা মুশকিল যেখানে সেই রসদের রুট বিপর্যস্ত হয়ে পড়ে।
রাশিয়ার সঙ্গে তো দীর্ঘদিনের ঘনিষ্ঠতা ছিল ভারতের, তাহলে কি সেই জায়গাটি এবার আমেরিকা নিতে যাচ্ছে?
দীর্ঘদিনের সম্পর্ক ঘনিষ্ঠ ছিল এবং একটা সময়ে ভারত যত অস্ত্র কিনত বিদেশ থেকে তার সিংহভাগই কেনা হতো রাশিয়া থেকে, এবং নানাভাবে রাশিয়া সাহায্য করেছে। যেমন কাশ্মীর প্রশ্ন যখন সিকিউরিটি কাউন্সিলে উঠেছে, সেখানে যাতে সেখানে কোনো ভারতের স্বার্থ বিরোধী কোনো কিছু সিদ্ধান্ত না নেওয়া হয় সে ব্যাপারে রাশিয়া বারবার ভিটো দিয়েছে। কাজেই রাশিয়াকে ভারত পুরনো বন্ধু বলে মনে করে। কিন্তু ভারত যখন থেকে আমেরিকার দিকে ঝুঁকতে শুরু করেছে গত কয়েক বছরে, তখনই রাশিয়া হয়তো একটু বিপদ গুনেছে। তারা এখন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করছে, আর তারাও তো প্রতিবেশী দেশ, এবং রাশিয়া মনে করছে এই অঞ্চলে তাদেরও একটা পা ফেলার জায়গা দরকার। ভারতের ওপর আর তাদের সেই হয়তো নির্ভরতা নেই যে কোনো ব্যাপারে রাশিয়ার পাশে গিয়ে দাঁড়াবে ভারত। কাজেই পাকিস্তানের সঙ্গে তারা সম্পর্ক রাখছে, পাকিস্তানকে সমরাস্ত্র তারা সরবরাহ করা শুরু করেছে। ভারত এতে কিছুটা একটু কনফিউজড, তাহলে রাশিয়ার সঙ্গে তাদের সম্পর্ক কি দাঁড়াচ্ছে? নাকি ঠিক ভারত যেমন আমেরিকার সঙ্গে সম্পর্ক রাখতে চায়, রাশিয়ার সঙ্গেও রাখতে চায়, রাশিয়াও সেই একই ব্যাপার, হয়তো একই মনোভাব নিয়েছে যে তারা পাকিস্তানের সঙ্গে আগে যেমন বিশেষ সম্পর্ক ছিল না, এখন তারা সেই সম্পর্ক রাখবে, অর্থাৎ সব দিকেই পথ খোলা রাখতে চায়।
ভারত এবং আমেরিকার মধ্যে এই যে সম্পর্কের বদল, এই বিষয়টিকে আসলে চীন কিভাবে দেখছে, অথবা চীনের বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ওই আলোচনায় কি বললেন?
হ্যাঁ, চীন সম্পর্কে উনি খুব সমালোচনার সুরে কথা বলেছেন, বিশেষ করে দক্ষিণ চীন সাগরে চীন যে নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে তাতে আমেরিকা উদ্বিগ্ন, এবং তিনি মনে করছেন ভারতেরও উদ্বেগের কারণ রয়েছে। আবার চীনের সঙ্গে সম্পর্ক তারা রাখতে চান, চীনকে বাদ দিয়ে চলে না, আর চীন যেভাবে বাণিজ্যিক এবং সমরাস্ত্রে বলিয়ান হয়ে আমেরিকার প্রতিদ্বন্দ্বী প্রতিস্পর্ধী শক্তি হয়ে উঠছে, সেটা নিয়েও আমেরিকার উদ্বেগ আছে। সেখানে চীনের আরেক প্রতিবেশী ভারত যদি আমেরিকার পাশে দাঁড়ায়, তাহলে আমেরিকা মনে করে তাদের অনেক সুবিধা হবে, কাজে সেই কথাটাও তিনি স্মরণ করিয়ে দিয়েছেন।
ভারতের ঘনিষ্ঠ হতে আমেরিকার যে এত আগ্রহ, এই বিষয়টিকে ভারতের বিশেষজ্ঞরা কিভাবে দেখছেন?
এখনো এটা তো মোটে কালকে রাতে জানা গিয়েছে, আজকে এখানে দিওয়ালির জন্য ছুটির দিন, সে বিশেষ কেউ কিছু বলেননি, কিন্তু ভারত যে আমেরিকার দিকে ক্রমশ ঝুঁকছে সেই ঝোঁকটা বেশ গত কয়েক বছর ধরেই বোঝা যাচ্ছিল, এবং যেখানে চীনের সঙ্গে সীমান্ত মাঝে মাঝেই উত্তপ্ত হয়ে ওঠে, এবং চীন আর ভারত একটা সময়ে মানে ধরুন 3-4 দশক আগে একই অর্থনৈতিকভাবে একই জায়গায় ছিল, তারপর 62 সালে চীনের সঙ্গে একটা সীমান্ত যুদ্ধ হয়েছিল, তাতে ভারত শোচনীয়ভাবে হেরে গিয়েছিল। কাজেই ওই চীনকে নিয়ে ভারতের একটা পুরনো অস্বস্তি আছে, আর সে যে ভারতকে টপকে আর্থিক ক্ষমতায় চটপট এগিয়ে গেল এবং অনেক দূর এগিয়ে গেল, তাকে আর ধরে ফেলা ভারতের পক্ষে কঠিন এইটা ভারতের মোটেই ভালো লাগার কথা নয়, লাগছেও না। তো কাজেই সেখানে চীনের সঙ্গে যে গলাগলি ভাব হবে না, সে জওহরলাল নেহরুর সময় একেবারে গোড়ার দিকে হিন্দি চিনি ভাই ভাই এ সমস্ত স্লোগান ছিল, কিন্তু 62 যুদ্ধের পর থেকে চীনের সঙ্গে সেই পুরনো সম্পর্ক আর ফেরেনি। তো কাজেই রাশিয়ার সঙ্গেও সম্পর্ক একটু নড়বড়ে হতে শুরু করেছে, আর চীনের সঙ্গে সম্পর্ক দীর্ঘদিন ধরেই অস্বস্তি। এই অবস্থায় আমেরিকার হাত ধরছে ভারত, এটাই হয়তো স্বাভাবিক।
আপনি কি মনে করেন এই যে সম্পর্কের পালা বদল, এর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ায় ভারত আরো বেশি একা হয়ে পড়ছে না?
না, ভারতের সঙ্গে ভিয়েতনাম আছে, মালয়েশিয়া আছে, বিশেষ করে যারা ওই চীন সাগরের আশেপাশে যেসব দেশগুলো, তারা যারা চীনের ভয়ে ভীত তারা ভারতকে সঙ্গে চাইছে, আর সেই সুবাদে আমেরিকাও সঙ্গে। কাজেই একা হয়ে পড়ছে এটা বলা চলে না।
কিন্তু পরাশক্তি হিসেবে বিবেচনা করলে ভারতের পাশে শুধু আমেরিকা ছাড়া আর কে থাকছে, যেখানে পাকিস্তানের পক্ষে আমরা দেখছি রাশিয়া এবং চীন অনেক বেশি ঝুঁকে পড়ছে?
হ্যাঁ, রাশিয়া পাকিস্তানের সঙ্গে একবারে সরাসরি হাত ধরেছে এমনটা তো বলা যায় না। ভারতের সঙ্গেও তার সম্পর্ক আছে, এবং ভারতের এখনও সমরাস্ত্র যা আমদানি হয় তার সম্ভবত অর্ধেকেরও বেশি এখনও রাশিয়ায় সরবরাহ করছে, কারণ পুরনো চুক্তি টুক্তি আছে। তবে ভারতও বিভিন্ন সূত্র থেকে অস্ত্র কেনাটাই ভালো মনে করে, সেটা অন্যদিকে কেনাকাটা তার আস্তে আস্তে বাড়ছে। আর ইউরোপের সঙ্গে তো ভারতে সুসম্পর্ক আছেই, সেখানে কারোর সঙ্গে কোনো বিবাদ নেই।
ভারতের সাধারণ মানুষ এবং রাজনীতিবিদরা যারা এই বিষয়গুলো নিয়ে সরব রয়েছেন, তারা সম্পর্কের এই পালাবদলকে কিভাবে দেখছে, আপনি কি কিছু জানতে পেরেছেন?
না, সেরমভাবে বলা যায়নি, তবে এটুকু বলা যায় আমেরিকা সম্পর্কে ভারতের দীর্ঘদিন, ভারতের সাধারণ মানুষের একটা দীর্ঘদিনের অবিশ্বাস ছিল। সেই অবিশ্বাস যে রাতারাতি দূর হয়ে যাবে তা তো নয়, আমেরিকাকে দরকারও বটে কিন্তু আমেরিকাকে ঠিক বন্ধুর মতো দেখি না এও একটা মনোভাব আছে। দেখা যাক, এইটা নিয়ে আরেকটু নাড়াঘাঁটা হোক, একটু আলোচনা হোক, তারপরে বোঝা যাবে কোন মহলে কি ভাবনা।
সব মিলিয়ে এটা কি বলা যায় বিশ্ব রাজনীতিতে তথা দক্ষিণ এশিয়ায় সম্পর্কের একটা সামগ্রিক পালা বদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে?
হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আগে কি ছিল, ভারত রাশিয়া চীন, আমি যদি 50-এর দশকে ফিরে যাই, একদিকে ছিল, এদের সবার সঙ্গেই তখন আমেরিকার সম্পর্ক ভালো নয়। ক্রমশ সেটা যার যার দেশের যা নিজস্ব জাতীয় স্বার্থ সেটা অনুসরণ করে এখন যেটা দাঁড়িয়েছে, আমেরিকার সঙ্গে চীনই যে এত ভাব ভালোবাসা হবে সেটা কি কেউ কল্পনা করেছিল? কেউ কি ভেবেছিল প্রেসিডেন্ট নিক্সন পাকিস্তানের মাধ্যমে তিনি চীনে যাওয়ার বিষয়টি চূড়ান্ত করবেন এবং তিনি চীনে চলে যাবেন এবং চীনের সঙ্গে তার সম্পর্ক একটা অনেক স্বাভাবিক হয়ে যাবে? কাজে সেটা যেমন একটা খুব বড় মোড় ছিল, এই যে সরাসরি ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্র বন্ধুত্বের হাত বাড়াচ্ছে, সেই সম্পর্কটা আরো ঘনিষ্ঠ হচ্ছে, এটাও আজকে থেকে 20 বছর আগে কল্পনার বাইরে ছিল।
এই যে সম্পর্কের সামগ্রিক পালা বদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তার মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ায় জঙ্গিবাদের লাগাম কি টেনে ধরা সম্ভব হবে, আপনি কি মনে করেন?
চীন যদি নিজেকে এলাকার দাদা বা নেতা, এটা অনেকটা গায়ে মানে না আপনি মোড়লের মতো, সে নিজেই নিজেকে মনে করে আমার আমার যা ক্ষমতা সবাই যেন আমাকে মেনে চলে, যে কোনো সীমান্ত বিরোধে আমার কথাটাই শেষ কথা হবে, এই যদি মনোভাব হয়, যদি কোনো ঔদার্য সে দেখাতে না পারে, তাহলে বড় শক্তি হয়ে ওটা চীন সম্পর্কে অন্যান্য দেশের সন্দেহটা আরও গাঢ় হবে। পাকিস্তান হচ্ছে জঙ্গিবাদের আঁতুড়ঘর, কেমন সেখানে কে কে কার লাগাম টানবে বলুন।
গৌতম গুপ্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।
নমস্কার।
উগ্রবাদ, উৎকণ্ঠা এবং উত্তরণ, এই ধারাবাহিক অনুষ্ঠানটি শুনুন প্রতি রোববার বেতারে, ওয়েব পেজে এবং ফেসবুকে।
এবার রয়েছে বিজ্ঞান পর্ব। জলবায়ুর পরিবর্তনের নতুন ধারায় এমনটি প্রতীয়মান হচ্ছে যে গ্রিন হাউস গ্যাস নির্গমন নাটকীয়ভাবে কমাতে না পারলে 2100 সালের মধ্যে দক্ষিণ এশিয়ার বহু এলাকা বসবাসের অযোগ্য হয়ে পড়বে। উত্তরাঞ্চলীয় শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্ডাস ভ্যালি, গাঙ্গেয় উপত্যকা, উত্তর পূর্বাঞ্চলীয় ভারত ও বাংলাদেশে এর প্রভাব তীব্র দাবদাহ ও আর্দ্রতা অনুভূত হবে। ইজাজ বিন হিউসনের রিপোর্ট এখন শুনুন।
পরিতাপের বিষয় যে যে পানি এসব অঞ্চলের জনগণকে একদা আকৃষ্ট করেছে তা হয়তোবা একসময় তাদের কাছেই অসহ্য হয়ে দাঁড়াবে। এসব অঞ্চল পৃথিবীর সবচেয়ে উষ্ণ এলাকা না হলেও সায়েন্স অ্যাডভান্সেস জার্নাল পত্রিকায় প্রকাশিত গবেষণা মতে তাপমাত্রা, আর্দ্রতা, ঘনবসতি, দারিদ্র ও কৃষিকাজের উপরে নির্ভরশীলতা এসব কিছুর সমন্বয় জনগোষ্ঠীকে মারণাত্মক দাবদাহের সর্বোচ্চ ঝুঁকিতে রাখবে বলে অনুমান করা হচ্ছে। MIT-তে কর্মরত গবেষণার সহ রচয়িতা হাইড্রোক্লাইমেটোলজিস্ট আলফাতি আল তাহির স্কাইপ মারফত ভয়েস অব আমেরিকাকে জানান এই সমন্বয়ের ব্যাপারটি তার দলের মনোযোগ আকর্ষণ করেছে। আল তাহির:
The impacts of climate change will be most significant is in areas in which the hazard created by
সাধারণভাবে আমি মনে করি যে যেসব অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বেশি অথবা যে জনগোষ্ঠী মারাত্মকভাবে ঝুঁকি নিয়ে বসবাস করছেন সেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাবটা সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ হতে পারে। গবেষকেরা তাপ ও আর্দ্রতা দুটোই বিবেচনায় রেখেছেন যা মানুষের স্বাস্থ্যের প্রতি বেশি প্রযোজ্য হতে পারে। তারা তথাকথিত ওয়েড বাল্ব টেম্পারেচার নিয়ে গবেষণা চালান যা দেহের প্রকৃত তাপমাত্রা থেকে জলীয় বাষ্পের তরলকৃত ঠান্ডাকে বাদ দেবে। যদি ওয়েড বাল্ব তাপমাত্রা 35 ডিগ্রির মতো উঠে যায় যা দেহের স্বাভাবিক তাপমাত্রা চাইতে নিচে তবে কারোর সেই তাপমাত্রা দূর হয়ে যাবার সম্ভাবনা নেই। এমতাবস্থায় এমনকি অত্যন্ত স্বাস্থ্যবান কোনো ব্যক্তি যদি ছায়ায় বিশ্রামরত থাকেন অথবা পানি পান করছেন তার কয়েক ঘন্টার মধ্যেই মৃত্যু হতে পারে। হিট ইন্ডেক্স অনুযায়ী তাপমান ও আর্দ্রতার সমন্বয় 35 ডিগ্রি সেলসিয়াস তখন 72 ডিগ্রি সেলসিয়াস মনে হতে পারে। মডেলে দেখানো হয়েছে যে উচ্চ নির্গমনের ক্ষেত্রে পৃথিবী গ্রিন হাউস গ্যাস নির্গমন কমাতে তেমন কোনো কিছুই করতে পারে না যে তাপমাত্রা এই শতাব্দীর শেষ 3 দশকে দক্ষিণ এশিয়ায় তার প্রভাব ফেলবে। আল তাহির:
দি হিট ওয়েভ ইনটেনসিটি উইল রিচ ম্যাগনিটিউড দ্যাট হ্যাভ নট বিন অবজার্ভড বিফোর।
তাপ প্রবাহের প্রখরতা এতটাই বাড়বে বিশ্ব এখনও যা দেখেনি এবং বিশ্ব জনগোষ্ঠীর জন্য যা সমূহ ঝুঁকির কারণ হতে পারে। তবে তাতে এটা বোঝায় না যে উত্তাপ প্রতিনিয়ত তাপমাত্রাকে ছাড়িয়ে যাবে। তবে একবার যদি তাপমাত্রা সর্বোচ্চ শিখরে পৌঁছায় তবে বহু জীবন তা কেড়ে নেবে। শীতাতপ ব্যবস্থা যাদের নেই তারা প্রায় সবাই প্রাণ হারাতে পারেন। রিপোর্টে বলা হয় যে 8.5 RCP বা উচ্চ নির্গমন পরিবেশে বিশ্বের 1/3 জনগোষ্ঠী প্রতিনিয়ত ভয়ঙ্কর 35 ডিগ্রি সেলসিয়াস ওয়েট বাল্ব তাপমাত্রার মুখোমুখি হবেন আর নিম্ন নির্গমন পরিবেশে বিশ্বের মাত্র 2% প্রতিনিয়ত 31 ডিগ্রি সেলসিয়াসের মোকাবেলা করতে হবে। পারডিউ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিষয়ে বিজ্ঞানী যিনি এই রিপোর্টের সঙ্গে সম্পৃক্ত নন ভয়েস অব আমেরিকাকে ইমেল মারফত জানিয়েছেন যে RCP-র 8.5 মাত্রা বিশ্বের এক বিশাল জনগোষ্ঠীর জন্য তা মৃত্যুদণ্ডের সামিল এবং যে কোনো মূল্যেই তাকে এড়াতে হবে।
শ্রোতা বন্ধুরা, এবার রয়েছে মিতালি রাশোর, পরিবেশন করছেন তাহিরা কিবরিয়া।
ধন্যবাদ সাবরিনা। শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের মিতালি আসরে প্রথম চিঠি, একটি ইমেল লিখেছেন শামিমা আক্তার লিপি, প্রসাদপুর খলিলনগর তালা সাতক্ষীরা থেকে লিখেছেন। আপনার দীর্ঘ চিঠির বা ইমেলের অংশবিশেষ পড়ে শোনাচ্ছি। লিখেছেন, রোহিঙ্গাদের কারণে কক্সবাজার এলাকার স্থানীয় মানুষ বিপাকে পড়েছে, বিশেষ করে দ্রব্যমূল্য বৃদ্ধি, গাছপালা কাটা হচ্ছে, বনায়ন ধ্বংস হচ্ছে, স্বাস্থ্যসম্মত পায়খানার অভাবে পরিবেশ দূষণের মতো ঘটনাও ঘটছে। এসব সমস্যার সরাসরি শিকার হচ্ছে কক্সবাজার এলাকার স্থানীয় বাসিন্দারা। এবং সমস্যার সমাধানের করণীয় নিয়ে একটি যদি ফোন ইন আলোচনা অনুষ্ঠান আপনারা আয়োজন করেন তাহলে খুব ভালো হয়। শামিমা আক্তার লিপি, প্রথমেই আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। এই কারণে স্বাগত জানাচ্ছি বিশেষ করে যে আমরা কিন্তু আমাদের পুরুষ শ্রোতাদের অনেক চিঠি পাই, কিন্তু মহিলাদের চিঠি আমরা সচরাচর খুব একটা পাই না। সে কারণে আপনি যে আমাদের কাছে লিখতে শুরু করেছেন সেজন্য আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। আর তাছাড়াও আপনার অত্যন্ত ভালো এক পরামর্শ দিয়েছেন আপনি, সেজন্যও আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনি যেটি বললেন যে ছোট একটি, আসলেই তো কক্সবাজার যে খুব বিরাট এক অঞ্চল তা তো নয়, ছোট একটি অঞ্চলে লক্ষ লক্ষ অতিরিক্ত মানুষের চাপ নানা দিক থেকেই স্থানীয় মানুষের জন্য বেশ অসুবিধাজনক। আর নিয়ম সেক্ষেত্রে পণ্য সরবরাহ নিয়মিতভাবে না হলে সেটাও আর একটা ভাবার বিষয় রয়েছে, এবং মূল্য নিয়ন্ত্রণ সেক্ষেত্রে তো অনেকটাই আসলে করা সম্ভব হয় না। সেক্ষেত্রে কিন্তু স্থানীয় আইন বলবৎকারী বা আইন শৃঙ্খলা যারা নিয়ন্ত্রণ করছেন তারা যদি দৃষ্টিপাত করেন তাহলে কিন্তু খুবই ভালো হয়। তো আপনার চিঠির জন্য অনেক ধন্যবাদ। এর পরের চিঠিটি লিখেছেন সৌতিক হাতি। আপনি বলেছেন যে ইরান আমেরিকা সাম্প্রতিক সম্পর্ক ও মার্কিন প্রেসিডেন্টের নীতি নিয়ে আলাপন খুব ভালো লাগলো, তথ্য সমৃদ্ধ আলোচনাটি থেকে বিশ্ব পরিস্থিতি নিয়ে বেশ চুলচেরা বিশ্লেষণ পেলাম। সৌতিক হাতি, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ইমেলের জন্য। শ্রোতা বন্ধুরা, আমাদের হাতে বিশেষ সময় নেই, আপনারা আবারও লিখুন আমাদের কাছে। চিঠিপত্রের জবাবের আসর আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন।
এবার রয়েছে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন রয়েছে।
যুক্তরাষ্ট্র সরকার 2017 সালের 3 অক্টোবর মঙ্গলবার গ্রিনিচ মান সময় 4টায় 2009 সালের ডাইভার্সিটি ভিসা প্রোগ্রামের দরখাস্ত গ্রহণ করা শুরু করেছে। 2017 সালের 7 নভেম্বর মঙ্গলবার বিশ্বমান সময় 4টা অবধি এই দরখাস্ত নেওয়া হবে। এই কর্মসূচির অধীনে যুক্তরাষ্ট্র সরকার যুক্তরাষ্ট্র অভিবাসনের হার ঐতিহ্যগতভাবে কম এমন দেশের নাগরিকদের জন্য 50,000 স্থায়ী রেজিডেন্ট ভিসার বন্দোবস্ত করবে। যুক্তরাষ্ট্র অভিবাসী সমৃদ্ধ একটি দেশ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে পৃথিবীর প্রত্যেকটি কোণা থেকে অভিবাসীরা যুক্তরাষ্ট্রের জীবনধারাকে করেছেন সমৃদ্ধ ও প্রাণবন্ত। এই বৈচিত্র্য ছাড়া যুক্তরাষ্ট্র যে সাফল্যের শিখরে উঠেছে তা অর্জন করা সম্ভব হতো না। ঐতিহাসিকভাবে যদিও সকল দেশ এবং জাতিগোষ্ঠী গ্রুপগুলি এখানে সমানভাবে প্রতিনিধিত্ব করে না, এই ডাইভার্সিটি ভিসা প্রোগ্রাম যুক্তরাষ্ট্রে ঐতিহাসিকভাবে যেসব দেশের অভিবাসনের হার কম বিশেষ করে সেই সব দেশ থেকে অভিবাসীদের স্বাগত জানাবে। এবছর ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রে উচ্চমাত্রার অভিবাসন থাকার কারণে নিম্নে বর্ণিত দেশগুলি ডাইভার্সিটি ভিসা লটারি কার্যক্রমে অংশ নিতে পারবে না। দেশগুলি হচ্ছে বাংলাদেশ, ব্রাজিল, কানাডা, চীন, কলম্বিয়া, ডোমিনিকান রিপাবলিক, এল সালভাদর, হাইতি, ভারত, জ্যামাইকা, মেক্সিকো, নাইজেরিয়া, পাকিস্তান, পেরু, ফিলিপাইন্স, দক্ষিণ কোরিয়া, উত্তরাঞ্চলীয় আয়ারল্যান্ড ছাড়া যুক্তরাজ্য এবং ভিয়েতনাম। শুধুমাত্র অনলাইন মারফত ডাইভার্সিটি ভিসার আবেদনপত্র গ্রহণ করা হবে, এর কোনোই ব্যতিক্রম হবে না। যারা লটারিতে আবেদন করতে ইচ্ছুক তাদের dvlottery.state.gov এই ঠিকানায় গিয়ে আবেদন করার নিয়মাবলী জানতে হবে, যা শুরু হবে যোগ্যতার ভিত্তিতে। আবেদন প্রক্রিয়া শেষ করতে আনুমানিক 15 মিনিটের মতো সময় লাগবে। র্যান্ডম ড্রয়িংয়ের মাধ্যমে বিজয়ীদের মনোনীত করা হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আবেদনকারীকে কনফার্মেশন নম্বরটি যত্ন করে কোথাও লিখে রাখতে হবে। আগামী বছরের মে মাসে ওয়েবসাইটের মাধ্যমে স্ট্যাটাস জানা যাবে, আর সেজন্য চাই সেই কনফার্মেশন নম্বরটি। সফল প্রার্থীদের তাদের স্ট্যাটাস ইমেইল মারফত জানানো হবে না। যে কোনো ইমেইল মারফত যদি মনোনয়নের কথা জানানো হয় তবে তা হবে অবৈধ। শুধুমাত্র dvlottery.state.gov সাইটে এন্ট্রেন্ট স্ট্যাটাস চেকের মাধ্যমে মনোনয়নের কথা জানা যাবে। আইন অনুযায়ী রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় একজন আবেদনকারী মাত্র একবার দরখাস্ত করতে পারবেন। কোনো আবেদনকারী একটির বেশি দরখাস্ত জমা করলে তা বাতিল বলে গণ্য হবে। ডিভি প্রোগ্রামে যারা মনোনীত হবেন তারা ইমিগ্রেশন ভিসার জন্য আবেদন করতে পারবেন। এই ডিভি প্রোগ্রামে অংশগ্রহণ করা হবে বিনামূল্যে। মনে রাখতে হবে, কেউ যদি টাকা দাও করে দেব বলে অর্থ চায় তবে তা হবে স্ক্যাম মাত্র। তাহলে সবার জন্যই থাকল শুভকামনা।
আপনারা এতক্ষণ শুনলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন ছিল। এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক বলছে যে আজ তালিবান বাহিনী দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে ঝটিকা আক্রমণ চালিয়ে অন্তত 43 জন সৈন্যকে হত্যা করেছে। কান্দাহারের ওই ঘাঁটিতে ভোরবেলাকার হামলায় 9 সৈন্য আহত হয় এবং আরও 6 নিখোঁজ রয়েছে। মন্ত্রক বলছে যে 10 তালিবান আক্রমণকারীকেও হত্যা করা হয়। এই হামলার দায় স্বীকার করে দেওয়া এক বিবৃতিতে তালিবান বলছে যে তারা 60 সৈন্যকে হত্যা করেছে। হামলার শুরুতে আত্মঘাতী গাড়ি বোমা ব্যবহার করা হয় এবং তারপর একদল বন্দুকধারী ওই ঘাঁটির ভেতর জোর করে প্রবেশ করে। ফিলিপিন্সের সামরিক কর্মকর্তারা বলছেন যে মনে করা হচ্ছে সরকারি সৈন্যরা কথিত ইসলামিক স্টেটের একজন শীর্ষ নেতাকে হত্যা করেছে। সৈন্যরা এই সপ্তাহের গোড়ার দিকে মারাভি মুক্ত করে। জন্মসূত্রে মালয়েশীয় মাহমুদ আহমদ সেই 20 জঙ্গির মধ্যে অন্যতম যারা সোমবার সকালে বন্দুকযুদ্ধে প্রাণ হারায় বলে মনে করা হচ্ছে। একজন সামরিক মুখপাত্র বলছেন যে এই বন্দুক লড়াইয়ের পর যে 2 পণবন্দীকে উদ্ধার করা হয়েছে তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মনে করা হচ্ছে যে আহমেদ নিহত হয়েছে। তবে তার মরদেহ উদ্ধার এবং ডিএনএ পরীক্ষা না করা পর্যন্ত তার মৃত্যু নিশ্চিত করা যাবে না। বাংলাদেশ সরকার রোহিঙ্গা শরণার্থী শিবিরে হাজার হাজার অনাথ ছেলেমেয়ের নিবন্ধন কাজ সম্পন্ন করেছে। মিয়ানমার থেকে যারা পালিয়ে এসছে তাদের মধ্যে বেশিরভাগই শিশু যারা হয় মিয়ানমারে কিংবা পথে তাদের বাবা মাকে হারিয়েছে। ইউনিসেফের চাইল্ড ফ্রেন্ডলি সেন্টারগুলোতে শিশুরা রাখাইনে গ্রামবাসীদের ওপর সামরিক অভিযান এবং সহিংস হামলার ভয়াবহ সব চিত্র তুলে ধরছে। মিয়ানমার অবশ্য অসামরিক লোকজনের ওপর আক্রমণের কথা সজোরেই অস্বীকার করে আসছে। কক্সবাজারের সমাজ কল্যাণ বিভাগের উপপরিচালক বলছেন যে 15,000 বেশি অনাথ বালক বালিকা এসছে, তবে তিনি একথাও বলেন যে প্রত্যেকের দাবি যাচাই করে দেখা মুশকিল। ইউনিসেফের মুখপাত্র জন জ্যাক সাইমন একটি ইমেলে জানিয়েছেন যে সরকার এ পর্যন্ত যে 14,740 শিশুকে অনাথ বলে নিবন্ধন করেছে তার মধ্যে অর্ধেককেই নিবন্ধন করেছে বাংলাদেশে সমাজ কল্যাণ মন্ত্রক। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করা হয়েছে। কথিত পানামা পেপার্স থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁকে অভিযুক্ত করা হলো। সেদেশে দুর্নীতি দমন আদালত ইসলামাবাদে এক শুনানির সময় 67 বয়সী শরীফকে অভিযুক্ত করে। তার মেয়ে মারিয়াম এবং জামাতা মোহাম্মদ সাফদারকে অভিযুক্ত করা হয়েছে। শরীফ বর্তমানে তাঁর স্ত্রীর ক্যান্সার চিকিৎসার জন্য লন্ডনে রয়েছেন, তবে তার পক্ষে তাঁর আইনজীবী তাঁকেও নির্দেশ দাবি করেন। ক্যাটালোনিয়ার নেতা কার্লেস পুজিমেন্ট আজ বলেছেন যে স্পেন সরকার যদি সংলাপে না বসে এবং ওই অঞ্চলটি স্বায়ত্তশাসন খর্ব করার হুমকি চালিয়ে যায় তাহলে ক্যাটালোনিয়ার সংসদ তাদের স্বাধীনতার ব্যাপারে ভোট গ্রহণ করবে। স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় পুজিমেন্টকে আজ সকাল পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন এই ব্যাপারটি পরিষ্কার করতে যে এই মাসের গোড়ার দিকের গণভোটের পর তিনি এরই মধ্যে ক্যাটালোনিয়ার স্বাধীনতা ঘোষণা করেছেন কিনা। গত সপ্তাহে জাতির উদ্দেশ্যে এক ভাষণে পুজিমেন প্রতীকী স্বাধীনতা ঘোষণা করেন, তবে তিনি বলেন যে মাদ্রিদ সরকারের সঙ্গে আলোচনার জন্য তিনি এ ব্যাপারে আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়া স্থগিত রেখেছেন। তবে আজ এই সময়ে সীমা শেষ হবার অল্প আগেই তিনি তার হালনাগাদ অবস্থানের কথা জানান।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন লীনা সুপ্রিমকোস। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় চাইছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.